जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير من هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله نويت سنة الاعتكاف رسول کریم رؤوف الرحیم صلی اللہ تعالی علیہ وسلم ارشاد فرمان নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন বাস কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে সে আমাকে তার এবং তার পিতার নাম সমূহ উপস্থাপন করবে যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুদ শরীফ পাঠ করেছে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাত ফরমান সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকান রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো কিছু নিয়ত করে নিন। ইলিম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শ্রবণ করব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে আমরা বেঁচে থাকব। নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের বয়ানের বিষয়বস্তু হচ্ছে কোরআন শিখা ও শিখানোর ফজিলত, যাতে আমরা আমাদের প্রিয় প্রিয় সাহাবায়ে কেরামের ঘটনা, কোরআনুল করিমের শিক্ষা অর্জনের যেই ব্যবস্থাপনা, ইসলামের যে ব্যবস্থাপনা ছিল এর পদ্ধতি, কোরআনুল করিম শিখানোর মাধ্যমে কি সওয়াব অর্জন হয়, কোরআনুল করিমের এ আহকাম বিধানের উপর যারা আমল করে না এর কি ক্ষতি, কোরআন হাদিসে বর্ণনাকৃত কোরআনুল করিমের তেলাওয়াতের কিছু ফজিলত, কোরআনুল করিম সম্পর্কিত বুজুর্গানি দিনের কিছু ঘটনা সহ আমরা অন্যান্য উত্তম কিছু পয়েন্ট ইনশাআল্লাহ আজ্জাবাজাল আজকে আমরা বয়ানের মাধ্যমে শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমরা যারা উপস্থিত এবং মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের বয়ান শোনার সৌভাগ্য হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ভালো ভালো নিয়ত সহকারে বয়ান শোনার সৌভাগ্য নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা শুরুতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত সাহাবা, যারা সাহাবা ইকরাম, কোরআনুল করিমের প্রতি তাদের কেমন গুরুত্ব ছিল, কোরআনকে তারা কিভাবে গুরুত্ব এক বিশেষ বস্তু হিসাবে তারা কিভাবে গ্রহণ করেছেন, এর দায়িত্ব কিভাবে পালন করেছেন, এর ঘটনা আমরা ইনশাআল্লাহ বয়ানে শ্রবণ করব। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে শাম দেশ যখন বিজয় হলো, তখন হযরতে যায়েদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি লিখলেন। যেহেতু তখনকার শাম দেশের গভর্নর হিসাবে অর্থাৎ ইসলামী আপনার নেতৃত্বের প্রধান দায়িত্ববান ব্যক্তি হিসাবে যিনি দায়িত্বে ছিলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তিনি ছিলেন হযরতে যায়েদ বিন আবু সুফিয়ান। তিনি হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই দেশ যখন বিজয় হলো তিনি একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে এই বিষয়টা স্পষ্টভাবে লেখা ছিল। তিনি লিখলেন, সিরিয়াবাসীদের আধিক্যের কারণে কয়েকটি শহর আবাদ হয়েছে, এখানে অসংখ্য মানুষ দিন দিন বাড়তে লাগলো, অতঃপর এখানে কি হলো, মানুষের সংখ্যা বাড়ার কারণে কিছু শহর আবাদ হলো, এখন এমন লোকের অধিক প্রয়োজন যারা তাদেরকে কোরআনুল করিমের শিক্ষা দিবে, যারা তাদেরকে ইসলামের প্রয়োজনীয় দিনী মাসআলা মাসাইল তাদেরকে শিখাবে, অতএব আপনি এরূপ লোকের মাধ্যমে আমাকে সাহায্য করুন। তিনি চিঠি লিখলেন, হে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ব্যক্তির মাধ্যমে আমাকে সাহায্য করুন, মানে এর মানে এমন কিছু ব্যক্তি আমার কাছে পাঠিয়ে দিন যারা এই দেশের লোকগুলাদেরকে কোরআনুল করিম শিখাবে, তাদেরকে ইসলামের আইন নিয়ম কানুন মাসআলা মাসাইল শিক্ষা দিবে, এমন কিছু লোক আমার কাছে পাঠিয়ে দিন। যখন এই চিঠি আপনার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছল, তখন তিনি এই মহান কাজের জন্য দুইজন সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে, একজন হচ্ছে হযরতে মুআয বিন জামাল, আরেকজন হচ্ছে হযরতে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনার তৈয়ার করলেন, অর্থাৎ তাদেরকে সেইখানে পাঠানোর জন্য, কোরআন শেখানোর জন্য, মানুষদেরকে দ্বীনের বিধানগুলোকে শেখানোর জন্য প্রস্তুত করলেন। ঠিক ওই সময় আরেকজন সাহাবী রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মদিনা শরীফ ছেড়ে সিরিয়া যাওয়ার অনুমতি চাইলেন। অর্থাৎ এই সাহাবী রসুল হযরতে আবু দারদা তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের স্বইচ্ছায় মদিনা ত্যাগ করে ওই দেশে কোরআনুল করিম মানুষদেরকে শেখানোর জন্য, সেখানে যাওয়ার জন্য নিজেকে পেশ করে দিলেন, আমাকেও তাদের সাথে পাঠিয়ে দিন, আমি এই দায়িত্ব পালন করব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাজি হচ্ছে না সেখানে পাঠানোর জন্য প্রস্তুত না, কেন, ইনি খুবই সাহাবায়ে কেরাম, সবাই সম্মানিত, সবার এক বিশেষ মর্যাদা, কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিশেষ কিছু গুণাগুণ ছিল। অর্থাৎ মদিনায় মনোয়ারায় ওনার থাকার কি ছিল, প্রয়োজন বোধ করলেন ফারুক আজম, এই জন্য তিনি দিতে রাজি হচ্ছেন না, পাঠাইতে রাজি হচ্ছেন না। কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কেমন মহাব্বত, কেমন ভালোবাসা, তিনি যখন এই ঘটনাগুলো শুনলেন ওই দেশের মানুষদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন, তিনি অনেক জোড়াজুড়ি করে আপনার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অনুমতি নিয়ে নিলেন। কিন্তু অনুমতি দেওয়ার সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একটি শর্ত দিলেন, একটি শর্ত সামনে রাখলেন, আমি আপনাকে সেখানে পাঠাতে পারি, আমি আপনাকে সেখানে পাঠাবো, একটি শর্ত, সেটা হচ্ছে আপনি সেখানকার গভর্নরের দায়িত্ব গ্রহণ করতে হবে। আচ্ছা, এই শর্ত, এটা কি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি আপনার এই সুখবর ছিল না দুঃখের খবর ছিল? স্বাভাবিকভাবে আমরা বলবো এটা তো ওনার জন্য এর বড় সুখবর ছিল যে ওনাকে ফারুক আজম গভর্নরের দায়িত্ব দিয়ে দিবে। কিন্তু শুনুন, কোরবান হয়ে যান সাহাবিয়ে রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর হওয়া কবুল করলেন না, বরং আরজ করলেন, আমি সিরিয়ায় এজন্য যেতে চাই যাতে সেখানকার মানুষকে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শিক্ষা দিতে পারে। গভর্নরের দায়িত্ব পালন করার জন্য নয়, আমি সেখানকার মানুষদেরকে আমার নবীর সুন্নতের তালিম, সুন্নতের শিক্ষাব, তাদেরকে সুন্নত অনুযায়ী নামাজ পড়ানোর শিক্ষা দেব, অতএব তার নেকির দাওয়াত প্রসার করার প্রেরণা দেখে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না করতে পারলেন না, এবং অবশেষে তাকে সেই দ্বীনের খেদমতের জন্য, সুন্নতের প্রসারের জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। যাত্রার পূর্বে সাহাবায়ে কেরাম, সাহাবিয়ে রসুল সেই কোরআনুল করিমের খানোর জন্য ইসলামের উত্তম শিক্ষা বাণীকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করবে। যাত্রা শুরু করার পূর্বে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন মনীষীকে বললেন, হামাস শহর থেকে তোমরা শুরু করবে, তোমাদের যে শিক্ষা, তোমাদেরকে যে উদ্দেশ্যে তোমাদেরকে পাঠানো হচ্ছে, তোমরা হামাস শহর থেকে শুরু করবে। সেখানে আপনারা মানুষের বিভিন্ন স্বভাব পাবেন, যেমন কিছু লোক খুব দ্রুত কোরআন শিক্ষা অর্জন করে নেবে, যখন আপনারা দেখবেন লোকেরা সহজে শিক্ষা অর্জন করছে, তখন একজন তাদের নিকট থেকে যাবে, আরেকজন দামেস্কে এবং আরেকজন সিরিয়ার দিকে চলে যাবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, সেখানকার লোক যখন দ্রুত কোরআনুল করিমকে আয়ত্ত করে নেবে, শিখে নেবে, তখন আপনাদের মধ্যে একজন সেখানে থেকে আর বাকি দুইজন, একজন চলে যাবেন দামেস্কের দিকে, আরেকজন চলে যাবেন সিরিয়ার দিকে। অতঃপর এই তিন মনীষী হামাস শহরে আগমন করলেন, সেখানে অবস্থান করে সেখানকার লোকদেরকে কোরআনুল করিমের শিক্ষা দিয়ে সন্তুষ্ট করলেন। যখন সন্তুষ্ট করলেন, ওই তিনজনের মধ্যে একজন হচ্ছে হযরতে ওবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু সেখানে অবস্থান করলেন, সেখানে থেকে গেলেন, বাকি দুইজন অর্থাৎ হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খেদমতের জন্য ওখানে অবস্থান না করে আবার সেখান থেকে ফারুক আজমের ওসিয়তকে গ্রহণ করে উপদেশকে গ্রহণ করে তিনি চলে গেলেন দামেস্কের দিকে, আর মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ফিলিস্তিনের দিকে। দেখুন এখানে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য সাহাবায়ে কেরামের শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবায়ে কেরামের প্রশংসা করে তাদেরকে আকাশে তাদেরকে উজ্জ্বল নক্ষত্রের সাথে তাদেরকে তুলনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম হচ্ছে ওই মহান সত্তা। ফারুক আজম তাদেরকে যে দায়িত্বর কথা বললেন, যা বললেন, তারা ওই দায়িত্ব গ্রহণ করলেন কোরআনের খেদমত করার জন্য, নবী পাকের সুন্নতকে শিখানোর জন্য, মানুষের কাছে ইসলামের অমীয় বাণীকে পৌঁছানোর জন্য তারা নিজের অবস্থানকে ছেড়ে তারা অন্য দেশে সফর করেছেন, করেছেন কি না? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের যেই ইসলামের প্রতি তাদের যে দরদ, তাদের যে মহাব্বত ছিল, আজকে বর্তমানে হয়তো এই মহাব্বত আমাদের মাঝে হয়তো খুবই কম। যে আমি ইসলামের একটা বিষয়কে আমি শিখবো, শেখার পরে আমি আরেকজন মুসলমানের কাছে পৌঁছানোর জন্য আমি আরেকজনের কাছে এগিয়ে যাব, আজকে দিন দিন এই আগ্রহ, এই প্রবণতা আমাদের থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের সেই কোরআনের মহাব্বতের জজবা, ইসলাম প্রচারের সেই মহাব্বতের জজবা আল্লাহ আমাদের সবাইকে দান করুক, আমিন বলেন। আমিন। ইসলামী ভাইয়েরা, এখানে আরেকটি বিষয় আমাদের জন্য, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা তারা যে কোরআনুল করিমকে মানুষের কাছে শিখাতেন, কোরআন শিখানোর জন্য তারা অবশ্যই পরিকল্পনা করতেন, পদ্ধতি অবলম্বন করতেন, কিভাবে সহজে সহজ পদ্ধতিতে মানুষকে কোরআন শিখানো যায়, কোরআনের মহাব্বত মানুষের অন্তরে দেওয়া যায়, এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আসুন আমরা সাহাবিয়ে রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, কিভাবে মানুষদেরকে দামেস্কের মধ্যে তিনি কোরআনের প্রশিক্ষণ দিতেন, ওই পদ্ধতি ইনশাআল্লাহ আমরা জানব। কিতাবের মধ্যে লেখা হয় যে জামে মসজিদে দামেস্ক, অর্থাৎ দামেস্কের জামে মসজিদের ফজরের নামাজের পর প্রতিদিন অসংখ্য মানুষকে সাহাবিয়ে রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শিখাতেন। কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কোরআন শিখানোর আগ্রহ দেখে মানুষ দলে দলে ওনার কাছে হাজির হয়ে কোরআন শিখার জন্য প্রস্তুতি নিয়ে নিতেন। ওনার মধ্যে আগ্রহ ছিল, সাহাবিয়ে রসুলের মধ্যে, আর সাহাবিয়ে রসুলের আগ্রহ দেখে মানুষ ওনার কাছে কোরআনুল করিম শিখার জন্য জমা হতেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের আধিক্যের কারণে তিনি দশজন করে তিনি হালকা, অর্থাৎ এক একটা টিম, হালকা টিম তৈরি করতেন। প্রতি টিমের মধ্যে, জামাতের মধ্যে দশজন করে কি আলাদা আলাদা তিনি ভাগ করে দিলেন, যাদের মধ্যে একজনকে প্রধান নিগরান হিসাবে জিম্মাদার বানিয়ে দিতেন। দশজন, যেহেতু অসংখ্য মুসলমান কোরআন শিখার জন্য আসত, তিনি দশজন করে আলাদা টিম জামাত বানিয়ে দিতেন, আবার তাদের মধ্যে থেকে একজনকে নিগরান হিসাবে নিযুক্ত করতেন, সেই নিগরান তাদেরকে পড়াতো। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেহরাবে দাঁড়িয়ে সবার উপর দৃষ্টি রাখতেন। প্রথম তো তিনি শিখাতেন, যখন অসংখ্য মানুষ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে থাকতেন আপনার মেহরাবে, আর তিনি দৃষ্টি রাখতেন যারা কোরআনুল করিমের শিক্ষা অর্জন করতেন। যখন কোনো ব্যক্তি ভুল করত, তখন হালকা নিগরান তাদেরকে সংশোধন করতেন। ওই কোরআনুল করিমের শিক্ষার দশজনের মধ্যে একজন যিনি দায়িত্বশীল ছিলেন, তিনি যারা ভুল যারা পড়ত তাদেরকে স্মরণ করিয়ে দিতেন, আর ওই হালকা নিগরান যারা দায়িত্বশীল ছিল তাদের যদি কারো ভুল হতো, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই তাদেরকে সংশোধন করিয়ে দিতেন। একবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক শাগরিদকে, অর্থাৎ তার এক ছাত্রকে কোরআনুল করিম পাঠকারীদের সংখ্যা গণনা করার জন্য বললেন, যে এখানে কতজন কোরআনুল করিম শিখার জন্য এখানে উপস্থিত হয়েছে। তখন গণনা করার পরে দেখা গেল সেখানে উপস্থিত ছিল প্রায় ১৬০০ মানুষ। ষোলশো মানুষ সেখানে আপনার কোরআনুল করিমের শিক্ষা অর্জন করার জন্য কিছিল, একটা মসজিদের মধ্যে জামাত হলো, একত্রিত হলো, তাদের উদ্দেশ্য তাদের মকসদ একটাই, তারা কোরআনুল করিমের শিক্ষা অর্জন করবে। দেখুন মুসলমান তো এমন ছিল, দলে দলে মুসলমানদের আগের আদর্শ এমন ছিল, তারা জমা হতো কোরআনুল করিমকে শিক্ষা অর্জন করার জন্য। বর্তমানেও কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় একত্রিত হয়, বিভিন্ন জায়গাতে দলে দলে জামায়াত একত্রিত হয়, কিন্তু তাদের উদ্দেশ্য মকসদ কোরআনুল করিম শিক্ষা নয়, তারা দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার কিছু কামানোর জন্য তারা জমা হয়। কিন্তু পূর্বের যারা মুসলমান ছিল তারা কোরআনুল করিম শিখার জন্য তারা জামায়াত হতেন, তারা একত্রিত হতেন। অতবর কিতাবের মধ্যে লেখা হয় যখন সাহাবিয়ে রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব সফলতার সাথে পালন করে দুনিয়া থেকে পর্দা করলেন, ওনার ওই দায়িত্বটা ওনার একজন ছাত্র যার নাম ছিল হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই দায়িত্ব হাতে নিয়ে তিনি আবার শুরু করে দিলেন। দেখুন এখানে আমরা যদি দেখি সাহাবি রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওনার এই জীবনী, ওনার এই জিন্দিগি কোরআনুল করিমের জন্য উনি ওনার টাইমকে, ওনার সময়কে তিনি কি করলেন, বরাদ্দ করলেন যে তিনি কোরআনের খেদমত। আসলে সাহাবায়ে কেরামের এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখায়। আমরাও কোরআনকে ভালোবাসি, আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা মানুষকে কোরআন শেখানোর জন্য কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা মানুষের দিলে প্রবেশ করানোর জন্য আমাদের আগ্রহ কতটুকু। আল্লাহ তাআলা সাহাবি রসুলদের সাদাকায় আল্লাহ আমাদেরকেও কোরআনের শিখার দায়িত্ব হাতে নেওয়ার তৌফিক দান করুক। অনুরূপ আরেকজন সাহাবি রসুল হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারও বর্ণিত রয়েছে, তিনি রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশে লাব্বাইক বলে মানুষদের কোরআন শেখানোর জন্য তিনি মদিনায়ে তৈবা ছেড়ে তিনি ইয়ামেনে গমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক আদেশে তিনি লাব্বাইক বলে তিনি চলে গেলেন, কোথায়, ইয়ামেনে চলে গেলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের যুগে তার আদেশে হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বসরায় গিয়ে মানুষদেরকে কোরআন ও সুন্নাহ শেখানোর কাজে দায়িত্ব পালন করলেন। হযরতে আবু রাজা উতারাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বসরার ওই মসজিদে আমাদের নিকট কোরআনুল করিম শেখানোর হালকায় আগমন করতেন, আমি তখন থেকে তাকে দেখে আসছি, তিনি দুটি চাদর, সাদা চাদর পরিধান করে তিনি মানুষদেরকে কোরআনুল করিমের শিক্ষা প্রদান করতেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিশেষ করে দুই সাহাবি রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শ্রবণ করলাম। তারা একমাত্র তাদের সেই জন্মের স্থানকে ত্যাগ করার কারণ ছিল তারা কোরআনের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা দায়িত্ব পালন করলেন, তাদের জিম্মাদারি নিয়ে দায়িত্বকে পালন করলেন। এখানে আমাদের জন্য, আমরা যারা দায়িত্বশীল, আমরা যারা জিম্মাদার, আমাদের জন্য এখানে অনেক কিছু শিখা রয়েছে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় ওই দায়িত্ব যাতে আমরা যথাযথভাবে পালন করে আমরা মানুষের কাছে নেকির দাওয়াতকে আমরা পৌঁছিয়ে দিতে পারি। এই ঘটনা সাহাবা একরাম এর মধ্যে ছিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেভাবে সাহাবা একরামদেরকে দায়িত্ব দিলেন, তারা ওই দায়িত্বকে হাতে নিয়ে তারা সফর করলেন এবং সফর করে কিতাবের মধ্যে পাওয়া যায় যেখানে তারা কোরআন শেখানোর জন্য, সুন্নাত শেখানোর জন্য যেই দেশে তারা সফর করেছেন ওখানে তাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, ওখানে তাদের পরবর্তীতে মাজার হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এভাবে এক একজন সাহাবায়ে কেরাম যারা তাদের জীবনী যদি আমরা পড়ি, তাদের জীবনীর মধ্যে একটা ফাঁট এটা ছিল যে তারা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, মানুষদেরকে কোরআন শেখাতেন, মানুষদেরকে নবী পাকের প্রিয় প্রিয় যে বাণীগুলো এই মানুষের কাছে তারা পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা সফর করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আমাদের আপন শহর থেকে অন্য শহরে, গ্রাম থেকে অন্য গ্রামে, দেশ থেকে বিদেশে ইসলামের জন্য আল্লাহ আমাদেরকে সফর করার তৌফিক দান করুক। এখানে আরেকটি পয়েন্ট যে মুসলমানকে সুন্নত অনুযায়ী নামাজ পড়ানো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের একটা সুন্নতের মধ্যে একটা সুন্নত। আলহামদুলিল্লাহ আশেকান রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর একটি বিভাগ যার নাম হচ্ছে খুদ্দামুল মাসাজিদ ও মাদারিসের অধীনে অসংখ্য মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত অসংখ্য আশেকান রসুল ইমামতির দায়িত্ব পালন করে মুসলমানদেরকে সে সকল মসজিদের মধ্যে তাদেরকে আলহামদুলিল্লাহ নামাজের এবং সুন্নতের প্রশিক্ষণ দিয়ে থাকেন। পাশাপাশি আলহামদুলিল্লাহ তাদেরকে আপনার ইসলামের যে আহকামগুলা নিয়মগুলো ওই সকল ইমাম যারা দায়িত্বশীল তারা আলহামদুলিল্লাহ তাদেরকে সেগুলা শিখিয়ে থাকেন, ইমাম হয়ে থাকেন মসজিদের মধ্যে যারা ইমামতি করে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাদের অনেক মর্যাদা, তাদের অনেক সম্মান। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকের বয়ানের মধ্যে এটাও জেনে নিই যারা ইমামতি করে যে মসজিদের মধ্যে আজকে আমাদের বয়ান হচ্ছে, এখানে একজন ইমাম রয়েছে দাওয়াত ইসলামীর পুরো পৃথিবীতে, যারা আশেকান রসুল ওলামা যারা রয়েছে তারা আলহামদুলিল্লাহ ইমামতি করে থাকে, মানুষকে নামাজ পড়িয়ে থাকে, নামাজ শিখিয়ে থাকে, ইমামতি করে মানুষকে আবার ইসলামের দাওয়াতও দিয়ে থাকে, ওই সকল ইমামদের মর্যাদা কী আসুন আমরা শুনি। হাদিসে বাকের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ফরমান, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, তাতে মুক্তার গম্বুজ দেখলাম, একটি মাটি মুস্কের মুক্তার গম্বুজ দেখলাম, এবং আমি দেখতে পেলাম একটি মাটি যা মুস্কের। আমি জিজ্ঞাসা করলাম, এ জিব্রাইল, এটা কার জন্য আরজ করা হলো? এটা হচ্ছে আপনার উম্মতের মুয়াজ্জিন এবং ইমামদের জন্য। আরেকটি হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের আজান ইমানের ভিত্তিতে সওয়াবের নিয়তে দিল, তার যে গুনাহ পূর্বে হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তা ক্ষমা করে দিবেন। আর যে ইমানের ভিত্তিতে সওয়াবের জন্য নিজের সাথীদের পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করলো, তার গুনাহ যা পূর্বে হয়েছে তা ক্ষমা হয়ে যাবে। ইমামতির মাসালা ও শর্তাবলী জানার জন্য দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব যার নাম হচ্ছে বাহারে শরীয়তের প্রথম খণ্ডের দ্বিতীয় অংশের 560 পৃষ্ঠা থেকে আপনার 574 পৃষ্ঠা পর্যন্ত যদি কোনো ব্যক্তি অধ্যয়ন করে পড়ে নেয় তাহলে ইনশাআল্লাহ আজাবাজাল ইমামতি করার জন্য কী শর্ত, কী নিয়ম রয়েছে তা জানা আমাদের জন্য সহজ হবে। আশেকানের রসুলের দিনী সংগঠন এ দাওয়াত ইসলামী, যে দাওয়াত ইসলামীকে আমরা ভালোবাসি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী কোর্স বিভাগ দাওয়াত ইসলামীতে ইলমে দিনকে শেখানোর জন্য আলহামদুলিল্লাহ একটি ডিপার্ট, একটি বিভাগ কায়েম করা হয়েছে, যেটা হচ্ছে মাদানী কোর্স বিভাগ। এর অধীনে 126 দিনের ইমাম কোর্স করানো হয়। এই কোর্স সম্পর্কে জানার জন্য মাদানী কোর্স বিভাগের যারা জিম্মাদার আছে, যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করে আপনি চান একজন ভালো ইমাম হতে চান তাহলে আপনি এই কোর্স করুন ইনশাআল্লাহ আজবাজাল। এই কোর্সের মাধ্যমে একজন ইমাম, সে ইমামের ফজিলত কী, ইমাম হলে লাভ কী, এবং ইমামের একজন যে যিনি মসজিদের ইমাম হবে তার কি গুণাবলী থাকার প্রয়োজন, ওই বিষয়গুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই ইমাম কোর্সের মধ্যে শিক্ষা দেওয়া হয়। সাহাবায়ে কেরাম দীন ও কোরআনের শিক্ষা প্রদানের লক্ষ্যে সর্বদা সকল প্রকার কোরবানি দেওয়ার জন্য, সকল প্রকার ত্যাগ গ্রহণ করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা প্রস্তুত থাকতেন। কিন্তু বর্তমানে আফসোস, এখন দিনের জন্য কোরবানি দেওয়ার প্রেরণা একেবারেই দিন দিন কমে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকে এমনও রয়েছে যারা বিশুদ্ধভাবে কোরআনুল করিম পড়তে পারে না। পড়ার অপরকে পড়ানোর কথা বললে তাদের ব্যস্ততা বেড়ে যায়। আপনি দেখবেন আমাদের মধ্যে এমন কিছু ইসলামী ভাই আল্লাহ তাবারক তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা চাইলে মানুষকে কোরআনুল করিমের শিক্ষা দিতে পারে, কেন তারা জানে কীভাবে শিখাতে হবে। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আপনি মানুষদেরকে কোরআনুল করিমের শিক্ষা দিন, তখন দেখা যাচ্ছে তার ব্যস্ততা বেড়ে যায়, সে মানুষকে শেখানোর জন্য রাজি না। দেখুন ওই মনীষীরা তারা তো শুধু নিজের দেশ নয়, কোরআন শেখানোর জন্য নিজের দেশ ছেড়ে তারা অন্য দেশে গমন করেছেন। কী জন্য? উদ্দেশ্য হচ্ছে তারা কোরআনুল করিমের শিক্ষা দিবে মানুষদেরকে। কিন্তু আমরা আজকে নিজের এলাকার নিকটস্থ মসজিদে যাওয়া প্রাপ্ত বয়স্কদেরকে মাদ্রাসাতুল মদিনায় কয়েক মিনিট দিয়ে মানুষদেরকে কোরআন শেখানোর জন্য আমরা প্রস্তুত নই। আমাদের ঘর, আমাদের গলি, আমাদের মহল্লা, মহল্লার দোকান, ফ্যাক্টরি এবং প্রতিটি প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ আপনি আজকে খোঁজ করে পাবেন যারা কোরআনুল করিম কীভাবে পড়তে হয়, শব্দ কীভাবে উচ্চারণ করতে হয়, কোরআনের সুরাগুলো কীভাবে তেলাওয়াত করতে হয়, মাখারির সহকারে কীভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। আপনি দেখবেন এ ধরনের অসংখ্য মানুষ আপনার এলাকাতেও আছে, আমাদের এলাকাতেও আছে, আপনি বাজারে পাবেন, মার্কেটে পাবেন, ফ্যাক্টরিতে পাবেন। কিন্তু আজকে ওই সকল লোকদেরকে কোরআনুল করিম কারা শিখাবে? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়তে জানে, তাদেরকে এ দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমাদের পাশে অসংখ্য মুসলমান যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু তাদের নামাজের মধ্যে কোরআনের উচ্চারণ সঠিক না। আজকে আমরা যদি যারা কোরআন পড়তে জানি, দাওয়াত ইসলামী মাদানী মহলে আলহামদুলিল্লাহ অসংখ্য মুবাল্লিগ রয়েছে, অসংখ্য জামিয়াতুল মদিনার ওস্তাদ রয়েছে, অসংখ্য জামিয়াতুল মদিনার তালাবা একরাম ছাত্র রয়েছে। তারা যদি বলে সাসা আপন জান বাসা, আমি কোরআন তেলাওয়াত করব, তাহলে এই মকসাদ, এই উদ্দেশ্য যদি আমরা নিয়ে নিই, আমাদের নবীর, আমাদের নবীর সাহাবা যাদের ঘটনা আমরা শুনলাম, তাদের ইসলামের প্রতি দরদ, তাদের কোরআনের প্রতি দরদ, কোরআন শিখানোর প্রতি এই দরদ অবশ্যই আমাদের মাঝে আছে। শুধু আমাদেরকে একটু প্রস্তুত নিতে হবে, আমি যেভাবে কোরআন পড়তে পারি, আমার জীবন দশায় আমিও বেশি না হয় আমি 100 মানুষকে, আমি 200 মানুষকে আমি কোরআনুল করিমের শিক্ষা তাদেরকে দেব, আমি তাদেরকে কোরআন শিখাবো। আপনি যদি তাদেরকে কোরআন শিখান, তারা যতদিন কোরআন তেলাওয়াত করবে সওয়াব আপনিও পাবেন। তা আমরা নিয়ত করি, আমরা যারা কোরআনুল করিম পড়তে জানি, যারা জানে না তাদেরকে আমরা কোরআন শিক্ষা দেব। দেব তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন শিক্ষা দেব? দেব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যারা যেখান থেকে বয়ান শুনতে পাচ্ছি, আমরা নিয়ত করি, আমি যেখানে আসি আমি আমার ঘরে কোরআন শিখাবো, আমি আমার মহল্লায় কোরআন শিখাবো, আমার স্কুলে আমি কোরআন শিখাবো, আমার মার্কেটে আমি কোরআন শিখাবো। যদি আমরা যারা জানি তারা কোরআন শিখানোর দায়িত্ব হাতে নিই, বলুন তো দেখি আমাদের সমাজে দিন দিন যারা কোরআন পড়তে জানে না তাদের সংখ্যা দিন দিন কমবে কি না? তাহলে আমরা আজকে পাক্কা একটা নিয়ত আমরা করি, আমরা যারা কোরআন পড়তে জানি আমরা ইনশাআল্লাহ তাদেরকে কোরআনুল করিম আমরা শিক্ষা দেব। দেব তো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআন যদি আমরা শিখাই, মানুষকে যদি আমরা কোরআনের শিক্ষা দিই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হাদিসের শিক্ষা যদি আমরা দিই, এ দায়িত্ব যদি আমরা নিই, তাহলে এর প্রতিদান অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা পাব। আসুন আমরা শ্রবণ করি, হাদিসে পাকের মধ্যে এসেছে, যেই ব্যক্তি কোরআনুল করিমের একটি আয়াত অথবা দ্বীনের কোন সুন্নত শিখায়, কিয়ামতের দিন দয়ালু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য এমন সওয়াব প্রস্তুত করে রাখবেন, এর চেয়ে উত্তম সওয়াব আর কারোর জন্য হবে না। কালকে আমাদের ময়দানে এমন উত্তম সওয়াব প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র তাদের জন্য প্রস্তুত করে রাখবে, যারা মানুষদেরকে কোরআনের একটি আয়াত অথবা আল্লাহর হাবিবের সুন্নতের শিক্ষা দিবে। তাহলে আমরা কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে উত্তম প্রতিদান পেতে চাই কিনা? তাহলে আমরা কোরআন মানুষদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আসুন আরেকটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি কোরআনুল করিমের একটি আয়াত শিখালো তার জন্য শিক্ষা গ্রহণকারীর দ্বিগুণ সওয়াব। আরেকটি হাদিসে মুবারকা, যে ব্যক্তি কোরআনুল করিমের একটি আয়াত শিখালো, যতক্ষণ সে আয়াত তেলাওয়াত হতেই থাকবে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সওয়াবে জারিয়া হতেই থাকবে, সওয়াবে সওয়াবে জারিয়া। আমরা কি চাই আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আমাদের সওয়াবে জারিয়া, সওয়াবে জারিয়া নেকি জারিয়া, অর্থাৎ জারিয়া বুঝেন মানে জারি থাকবে, যেতেই থাকবে সওয়াব। যদি আমরা চাই তাহলে আমরা এই হাদিসের উপরে আমল করে ইনশাআল্লাহ আমরা মানুষদেরকে কোরআনুল করিমের আয়াতের, কোরআনুল করিমের শব্দের শিক্ষা আমরা মানুষদেরকে দেবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে মুবারাকা, যে ব্যক্তি কোরআনে পাক শিখলো এবং শিখালো আর এর কিছু কোরআনে পাকে রয়েছে, যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করলো, কোরআন শরীফ তার জন্য শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, আসুন আমাদের আগ্রহ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হওয়ার নিয়তে আমরা আবারও এ হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। যে কোরআনুল করিম শিখলো এবং কোরআনুল করিম মানুষদেরকে শিখালো, এরপরে এর মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে যা কিছু আছে এর উপর আমল করলো, কোরআন তাকে শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তা আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল, আমরা যারা জানি না আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য শিক্ষা, আর আমরা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় কোরআন আমরা শিক্ষা অর্জন করেছি আমরা মানুষদেরকে শিখাবো, শিখানোর সাথে সাথে এই কোরআনের আহকামকে কোরআনের বিধানের উপর আমরা নিজেও আমল করব, অপর ভাইদেরকে আমল করার জন্য আমরা দাওয়াত দেব ইনশাআল্লাহ। বর্ণনাকৃত হাদিসে মোবারকায় যেমনইভাবে কোরআনুল করিম শিখা ও শিখানোর শান উল্লেখ করা হয়েছে, তেমনইভাবে এর পয়েন্ট সামনে আসলো, কোরআনুল করিম শিখা ও শিখানোর পাশাপাশি এর উপর আমল করাও জরুরি, শিখা এবং শিখানোর পাশাপাশি আমল করারও প্রয়োজন রয়েছে। সাধারণ কিছু লোক কোরআনুল করিম শিখা ও শিখানোর সৌভাগ্য অর্জন করতে সফল হয়ে যায়, কিন্তু কোরআনি শিক্ষার উপর আমল করা সম্ভব হয় না। কোরআনুল করিমের বিধানাবলীর উপর আমল না করলে কি ক্ষতি, এটাও কিন্তু আমাদেরকে জানার দরকার। আমরা কোরআন শিখলাম, কোরআন শিক্ষা অর্জন করলাম, কিন্তু এর যে হুকুম এ আহকাম যদি আমরা যদি আমাদের ব্যক্তির জীবনে আমরা বাস্তবায়ন না করি, আমরা যদি কোরআনের উপর আমল না করি, অবশ্যই এর ক্ষতি আছে। এর ক্ষতি কি, আসুন আমরা এই ব্যাপারে সংক্ষিপ্ত আমরা শুনব। যদি আমরা ক্ষতি সম্পর্কে আমরা জানি তাহলে আমাদের কোরআনের উপর কোরআনের বিধানের উপর আমাদের আমল করার আগ্রহ সৃষ্টি হবে। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, যার সারাংশ কিছুটা এমন, আফসোস বর্তমান যুগে কোরআনুল করিমের উপর আমলের ক্ষেত্রে মুসলমানদের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। আজ মুসলমানরা এই কিতাবটি প্রতিদিন তেলাওয়াত করার পরিবর্তে তা ঘরে জুমদান ও গিলাপের সৌন্দর্য বানিয়ে রেখেছে, দোকানে ব্যবসার বরকতের জন্য কোরআনুল করিমকে রেখে দেওয়া হয়, তেলাওয়াতকারীরা তা বিশুদ্ধভাবে তেলাওয়াত করে না আর এটা বোঝার চেষ্টাও করে না। দয়ালু আল্লাহ এই কিতাবে কী কী ইরশাদ করেছে, এই কিতাবে আমাদের জন্য কী হুকুম করেছে তা জানার চেষ্টাও করে না। ইতিহাস সাক্ষী, যতক্ষণ মুসলমানরা এই পবিত্র কিতাব বুকের সাথে লাগিয়ে আপন করে রেখেছে, এর বিধান ও আহকামের প্রতি কঠোরভাবে আমল করেছে, ততক্ষণ সারা দুনিয়ায় তাদের খ্যাতির ঢঙ্কা বেজেছে। আজ অন্যান্যদের অন্তর মুসলমানদের নাম শুনে তখন কাঁপত, যে মুসলমানদের শান ছিল খুবই উচ্চমানের, কেন তারা কোরআনের উপর তখন কী করতো, আমল করতো। এবং যখন থেকে মুসলমান কোরআনের আহকামের উপর আমল করা ছেড়ে দিয়েছে তখন থেকে তারা সারা দুনিয়ার অপদস্থ, অপমান তাদের মুখাপেক্ষী, অর্থাৎ যারা মুসলিম থেকে দূরে তাদের মুখাপেক্ষী হতে দেখা গিয়েছে। এর বাস্তব আমরা যারা আজকে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমার মধ্যে আমরা এসেছি, আমরা এর প্র্যাকটিক্যাল প্রমাণ। পূর্বের মুসলমান তারা কোরআনের আহকামের উপর, কোরআনের বিধানের উপর আমল করার কারণে তাদের সান মান অনেক উর্ধে ছিল, ঠিক কিনা? তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব তখন এমন ছিল যখন অন্য কোনো অমুসলিম যখন মুসলমানদের কথা শুনত তারা থরথর করে কাঁপত, কিন্তু আজকে মুসলমান কোরআনুল করিমকে বাস কোনোরকমভাবে কেউ ঘরের মধ্যে, কেউ দোকানের মধ্যে বিভিন্নভাবে আমরা কোরআনকে সাজিয়ে রেখেছি না, মূলত কোরআনকে সাজানোর জন্য নয়, এ কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের উপর আমল করার জন্য, কোরআনের শিক্ষা আমাদের ব্যক্তির জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, কোরআনের যে আইনকে, কোরআনের যে আহকামকে বিধান করার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে কোরআন দিয়েছে। কিন্তু আজকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনার ঘরে কি কোরআন আছে, সবাই বলবে আমাদের ঘরে উন্নত মানের দামি বিদেশি কোরআন আমাদের ঘরের মধ্যে। কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি কি কোরআন তেলাওয়াত করেছেন, তখন সে বলবে আমার কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য হচ্ছে না। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা দেখি পূর্বের মুসলমান যারা ছিল তারা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করত, তারা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম করেছে, মা বাবার ব্যাপারে কি হুকুম করেছে তারা কোরআনের মধ্যে গিয়ে তালাশ করত, ব্যবসার ব্যাপারে আল্লাহ কি হুকুম করেছে তা কোরআনের মধ্যে গিয়ে তালাশ করত, এক মুসলমান অপর মুসলমানের সাথে কেমন ব্যবহার করবে এটা খোঁজার জন্য তারা কোরআন থেকে তালাশ করত। কিন্তু আজকে মুসলমান ব্যবসাও করে, চাকরিও করে, সব কিছু করে, কিন্তু কি কাজ আমি আপনি কিভাবে করব, এক মুসলমান সে প্রতিটা কাজ কিভাবে করবে, এই কাজগুলোর পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে কোরআনের মধ্যে। আমি যদি কোরআন না শিখি, কোরআন থেকে যদি না জেনে আমি যদি ওই কাজ করি, বলেন ওই কাজের মধ্যে কি আমার সফলতা আসবে? আসবে না। যদি আমি কোনো কাজে সফলতা পেতে চাই তাহলে ওই কাজ আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে কোরআনুল করিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল করিমের প্রতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যত্নবান হওয়ার, কোরআনুল করিম আমাদেরকে শিখার, কোরআনুল করিমকে মহাব্বত করার, কোরআনুল করিমের প্রতিদিন একবার হলো আমরা যাতে করে কোরআনের পৃষ্ঠাগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে আমাদের জন্য কি বিধান জারি করেছে এই জিনিসগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে, এই কোরআনুল করিম অনেক বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু বড় আফসোস, আজকে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক এই সুন্নত বড়া ইজতেমার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমরা এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি, বড় আফসোসের সাথে বলতে হয় বর্তমানে দুনিয়াবী জ্ঞান ও কলা কৌশল শিখা ও শেখানোর প্রচলন প্রবল আকারে ধারণ করেছে। দুনিয়াবী যে শিক্ষা, আপনার ইঞ্জিনিয়ারিং মেশিন কীভাবে বানাইতে হবে, মেশিন কীভাবে তৈরি করতে হবে, একটা মেশিন আরেকটা মেশিনের সাথে কীভাবে জয়েন দিতে হবে, কীভাবে জোড়া লাগাইতে হবে, কীভাবে আপনার বিমান তৈরি করতে হবে, কীভাবে আপনার বিভিন্ন ধরনের উন্নত মানের ট্রেন বানাতে হবে, উন্নত মানের প্রাইভেট গাড়ি বানাতে হবে, আজকে মুসলমান তারা প্র্যাকটিস করে, তারা সময় দেয়, তারা এই সকল জিনিস শেখার জন্য আজকে মুসলমানের টাইম আছে। কিন্তু বড় আফসোস, আজকে মুসলমানের টাইম নাই কোরআন শেখার জন্য, আজকে মুসলমানের টাইম নাই কোরআনকে খোলার জন্য। আজকে মুসলমান প্রতিদিন আপনি দেখবেন একজন মুসলমান সে প্রতিদিন পত্রিকার হেডলাইনের মধ্যে কী লেখা আছে, বর্তমানে আপনার আজকে মুসলমান আপনি জিজ্ঞাসা করবেন ওই মুসলমান সে আজকে যদি পৃথিবীতে যদি কোনো খেলা হয় ওই খেলার আপডেট কী, সে টেলিভিশন থেকে আপডেট দেখে, সে পেপার পত্রিকা থেকে সে আপডেট দেখে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আপনার জিন্দিগির আপডেট কী হবে, কীভাবে নিজেকে সাকসেস করতে হবে, এর জন্য যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনুল করিমের মতো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামত খুলে দেখার আজকে টাইম আমাদের মাঝে নাই। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরার মধ্যে বিধান জারি করেছে, ব্যবসার ব্যাপারে বিশেষ করে কোন সূরার মধ্যে আপনার বিধান জারি হয়েছে, বিয়ে শাদির ব্যাপারে, তালাকের ব্যাপারে আপনার কোন সূরা থেকে আমি সঠিকভাবে আমি জানবো, এভাবে সমাজ পরিচালনা করার জন্য আমাকে কি জানতে হবে, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদ, মহান রব্বুল আলামিন যে শ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব জানার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে স্পেশাল কোন সূরা আমাদেরকে দিয়েছেন, সরকারত ওয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্রেষ্ঠত্বকে জানার জন্য বিশেষ কোরআনুল করিমের কোন কোন আয়াতগুলো নাজিল হয়েছে। যদি আমরা কোরআন না পড়ি, কোরআন না শিখি, তাহলে কি কখনো এগুলো আমরা জানতে পারবো? পারবো না। আজকে অনেক কিছু আমরা জানি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার বাসার লাইব্রেরির মধ্যে কতগুলো বুক, কতগুলো বই, কেউ বলবে আমার বাসাতে 200 বই, কেউ বলবে আমার বাসায় 300 বই। তারপর যদি বলা হয় আপনি কি ওই বইগুলো আপনি স্টাডি করেন, বলবে যে আমি প্রতিদিন আমি বইগুলো পড়ি, কে বলবে আমি এই বই পড়ি। যারা বিশেষ করে যারা লয়ার হয়, যারা অ্যাডভোকেট লয়ার হয়, দেখবেন তাদের বাসার মধ্যে, তাদের চেম্বারের মধ্যে আপনার ল আইন, অর্থাৎ আপনার আইন কানুন সম্পর্কে বিচার করার জন্য যেই আপনার দেশীয় বলেন, রাষ্ট্রীয় কি, ইন্টারন্যাশনাল কি আইনগুলো ওই বুকসের মধ্যে লেখা হয়েছে, আমার ওই অ্যাডভোকেট ভাই, আমার ওই লয়ার ভাই, সে ফানা হয়ে যায় সেটাকে আয়ত্তানার জন্য, শিখার জন্য। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আইন, ইসলামী ল, ইসলামী কানুনকে জানার জন্য কোরআনুল করিম আমাদেরকে দিয়েছে। কিন্তু ওই কোরআন থেকে জানার জন্য, শিখার জন্য আজকে আমাদের কোনো প্রকার আগ্রহ নাই। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা সকলে হিম্মত করি, আমরা সাহস করি, এই কোরআনের মহাব্বতকে, কোরআনের শিক্ষাকে আমরা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছিয়ে দেবে দেবো তো ইনশাআল্লাহ, মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেব। আমরা যার সাথে কথা বলবো সে যাতে বলে আলহামদুলিল্লাহ আমি কোরআন পড়তে পারি। কাউকে যদি প্রশ্ন করা হয়, কোনো মসজিদে বলেন, কোনো মার্কেটে বলেন, কোনো এলাকায় বলেন, কোনো মহল্লায় যদি কোনো 100 মানুষকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি কোরআনুল করিম বিশুদ্ধভাবে আপনি কি তেলাওয়াত করতে পারেন, তখন বড় আফসোসের সাথে আমার মুসলমান ভাই, সে আপনার ভাই, সে আমার ভাই, সে আপনার বন্ধু, আমার বন্ধু, সে হাসতে হাসতে সে বলে দেয় আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন শিখি নাই। আরে ভাই, আপনার ভাই, আপনার বন্ধু, তার কান্না করার কথা ছিল যে সে কোরআন পড়তে পারে না, সে কোরআন জানে না, আর সেও হাসতে লাগলো, আপনি হাসতে লাগলেন, বড় আফসোসের বিষয়। আজকে আমাদের সমাজ থেকে এই দুর্গতি, এই দুরবস্থাকে আলহামদুলিল্লাহ দূর করার জন্য বিশ্বব্যাপী মাদানী সংগঠন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে বড়ই সুযোগ করে দিয়েছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজদাবাজাল আমরা শুনলে খুশি হব, দাওয়াত ইসলামী ওই সংগঠন যেই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মানুষদেরকে কোরআন শেখানো, যে সংগঠনের উদ্দেশ্য মানুষ কোরআন শিখবে, কোরআন জানবে, নিজেও শিখবে, অপরকে শিখাবে। তাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে বিশেষ করে দুটি বিভাগ, ডিপার্ট আমাদেরকে দিয়েছে, যাতে করে সহজে একজন মুসলমান সে কোরআন শিখতে পারে। এর মধ্যে একটি ডিপার্ট তার, যার নাম হচ্ছে ফয়জান অনলাইন একাডেমি। এই ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে কোরআন কীভাবে শিখব, এর মাধ্যম হচ্ছে ফয়জান অনলাইন একাডেমির একজন দাওয়াত ইসলামীর কোরআনের একজন কারি, সে শিশু এবং বড়দেরকে ইন্টারনেটের মাধ্যমে তাদেরকে কোরআনুল করিম তাদেরকে পড়ানো, কোরআন শোনানো, কোরআন শেখানো এবং কোরআন মুখস্থ করার দায়িত্ব গ্রহণ করে। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ দুনিয়ায় অসংখ্য দেশে ছাত্ররা, পুরুষ টিচার এবং ছাত্রী যারা, অর্থাৎ মহিলা টিচারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই ফয়জান অনলাইন একাডেমি তারা মানুষদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছে, রেগুলার শিক্ষা দিচ্ছে। আরেকটি হচ্ছে দাওয়াত ইসলামীর প্রাপ্তবয়স্ক, যেখানে দাওয়াত ইসলামীর কোরআন শিক্ষা আলহামদুলিল্লাহ সেখানে দাওয়াত ইসলামী প্রাপ্তবয়স্কদেরকে মসজিদে, মার্কেটে, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে আলহামদুলিল্লাহ প্রতিদিন 45 মিনিট আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে কোরআনুল করিম বিশুদ্ধভাবে শেখানো, এর পাশাপাশি নামাজ, ওযু, গোসল, এর ইসলামী যা হাকাম, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আজদাবাজান দাওয়াত ইসলামীর ওই সকল মুবাল্লিগ, দাওয়াত ইসলামীর ওই সকল ওস্তাদ এবং ছাত্র যারা আলহামদুলিল্লাহ তারা দায়িত্ব নিয়ে মানুষদেরকে কোরআন শিখিয়ে থাকে, তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আমরা যদি চাই দিন দিন আমাদের সমাজে কোরআনুল করিম তেলাওয়াত করার সংখ্যা, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়বে, তাহলে আমরা কোরআন নিজে শিখব। যারা কোরআন পড়তে জানে না তাদেরকে দাওয়াত ইসলামীর কোরআন শিক্ষার যে আসর, সেই আসরে আমরা তাদেরকে ভর্তি করাবো, করাবো তো ইনশাআল্লাহ, তাদেরকে আমরা ভর্তি করাবো। আমি চেষ্টা করব আমার মাধ্যমে, আমার আপনার মাধ্যমে যাতে করে প্রতি মাসে দুইজন, তিনজন, চারজন মুসলমান দাওয়াত ইসলামীর সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাধ্যমে কোরআন শেখার জন্য আপনাকে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাইজানে মদিনাতে আপনাকে আসতে হবে না। আপনি পৃথিবীর যেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বাংলাদেশে, আপনি চট্টগ্রাম বলেন, রাজশাহী বলেন, সৈয়দপুর বলেন, কুমিল্লা বলেন, ফেনী বলেন, আপনার সিলেট বলেন, মৌলভীবাজার বলেন, হবিগঞ্জ বলেন, আপনি যেখানে দাওয়াত ইসলামীর সাথে আপনি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনি কোরআন শিখতে চাচ্ছেন, দাওয়াত ইসলামী আপনাকে কোরআন শেখার জন্য সহজ একটা ব্যবস্থা আপনাকে করিয়ে দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা আজকে কোরআনুল করিম শিখা এবং শিখানোর যে ফজিলত সম্পর্কে আমরা জানলাম, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আসুন, আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতওয়ারা ইজতেমায় যে দুরুদ শরীফ পাঠ করানো হয়, এই দুরুদ শরীফ ইনশাআল্লাহ আমরা শুনব এবং সাথে সাথে আমরা পাঠ করার চেষ্টা করব। বুজুর্গানি দিন বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় সে এটাও দেখবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখছে। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল উম্মিয়্যি الحبيب العالي القادر العظيم الجاه وعلى آله وصحبه وسلم حضرت سيدنا انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এই দুরুদ শরীফ পড়ে তার জন্য রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাবি রহমতুল্লাহি আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করে, এই দুরুদ শরীফ একবার পাঠ করলে ছয় লক্ষবার দুরুদ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম بِدَوَامِ مُلْكِ اللَّهِ একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবা ইকরামগণ আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন, এই সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরুদ শরীফ পড়ে তখন এই দুরুদ পড়ে। আসুন আমরা সকলে উচ্চ আওয়াজে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য সত্তর জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশ আজিমের মালিক ও প্রতিপালক। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله، لا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله، 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 لا إله إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اذكر الله، 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 لا إله إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله، 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 Allahu 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 Allahu
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
আসুন আমরা সবাই আবার মদিনা শরীফের দিকে ধ্যান করে ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নিই
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا الله يا رحمن يا رحيم يا الله
الله কখনো মাওলা এ আল্লাহ জান্নাতের আশা করা যায় না মাওলা আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি মাওলা অনেক নাফরমানি করেছি আল্লাহ আজকে দাওয়াত ইসলামের ইজতেমা এসে আল্লাহ তোমার কাছে মাওলা ক্ষমার আশায় আল্লাহ হাত উঠিয়ে দিয়েছি মাওলা আল্লাহ আল্লাহ তুমি বড়ই দয়ালু মাওলা আল্লাহ তোমার মতো দয়াবান কেউ নেই মাওলা আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও তাহলে কাউকে বলতে হবে না কারো থেকে পরামর্শ নিতে হবে না মাওলা তোমার গুনাহগার বান্দা মাওলা তোমার দরবারে বড়ই বিনয়ের সাথে মাওলা হাত উঠিয়ে দিয়েছে জানি না কার জন্য আজকে রাত জীবনের শেষ রাত জানি না কার জন্য এই মাস জীবনের শেষ মাস মাওলা আমরা গুনাহ নিয়ে কবরে যেতে চাই না আমরা নাফরমান হয়ে কবরে যেতে চাই না মাওলা তোমার দয়া অনেক অনেক বড় মাওলা আল্লাহ তুমি দয়া করে অনেক দয়া করেছো মাওলা তুমি চাইলে গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিতে পারতে কিন্তু মাওলা এত গুনাহ করার পরেও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাওলা প্রকাশ না করে তুমি গোপন রেখেছো যদি মানুষ জানতো মহল্লার মানুষ জানতো পরিবারের লোক যদি আমার গুনাহগুলো জেনে যেত হয়তো আমার সম্মান ইজ্জত নষ্ট হয়ে যেত
মাওলা তোমার কত বড় দয়া, এত গুনাহ করার পরেও আল্লাহ তুমি আমাদেরকে আজাব না দিয়ে লজ্জিত না করে সম্মানের মুকুট মাথায় রেখেছো, আরেকটু দয়া মাওলা তোমার কাছে দয়ার ভিক্ষা চাই। মাওলা তুমি আমাদেরকে দয়া করে মাওলা আমাদের গুনাহগুলোকে মাওলা ক্ষমা করে দাও, মাওলা আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, মাওলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। যেদিকে যায় সেদিকে গুনাহ, যেদিকে যায় সেদিকে গুনাহ, মাওলা তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, নেক আমল করার তৌফিক দাও। মাওলা যেভাবে চললে যেভাবে আমল করলে তুমি খুশি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি, আল্লাহ তুমি আমাদেরকে সেভাবে জীবন চালানোর তৌফিক দাও মাওলা। মাওলা আমাদেরকে দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে স্থায়ীভাবে থেকে নেকির জিন্দিগি করার এই নেকির দাওয়াতকে সমাজের অলিতে গলিতে মানুষের কাছে পৌঁছানোর সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে মহব্বত করেন, দাওয়াত ইসলামীকে সহযোগিতা করে, মাদানী চ্যানেলকে মহব্বত সহযোগিতা করে, আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে মহব্বতকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আজকে না জানি কত মুসলমান পেরেশান, ঘরের মধ্যে অসুস্থ, পারিবারিক পেরেশান, ব্যবসা পেরেশান, ঋণগ্রস্ত মাওলা আল্লাহ তুমি জানো মাওলা তোমার কোন কোন বান্দা কোন উদ্দেশ্য নিয়ে মাওলা তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে। আল্লাহ দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার ওসিলায় আল্লাহ সকল অসহায়ের মনের পরিয়াদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.
مصطفى جان رحمت پیلا کھو سلام شمع بز میں ہے دار غوثِ اعظم ایمان متقی و نقا جلوہِ شانِ قدرت پہلا کھو سلام مصطفیٰ جانِ رحمت پیلا کھو سلام شمع بزمِ دا لام مجھ سے خدمت کے قد سی کہے ہر رضا مصطفیٰ جانِ رحمت پیلا کھو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہلا کھو سلام مصطفیٰ جان رحمت شمع بز میں ہدایت
فیض سے جن کے لاکھوں نام زیبنے، فیض سے جس کے لاکھوں ایمان میں سجے، اس امیر اہل سنت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بزم
صلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم، بحق لا الہ الا اللہ.